বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় প্রস্তুত তেহরান, তবে চাপের মুখে নয়, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের 6 সেনা নিহত, প্রথমবারের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার। বাংলাদেশে সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে, ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এবং নরেন্দ্র মোদীর কাছে সংবিধান সাদা খাতা, তিনি কখনো পড়েননি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র কটাক্ষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে পরমাণু ইস্যুতে নিজের স্বার্থ ও অধিকার নিয়ে ইউরোপীয় 3 দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তেহরান, তবে কোনো চাপ এবং ভীতির মুখে আলোচনায় বসবে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ রাজধানী তেহরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে বৈঠকের পর এক এক্স পোস্টে একথা বলেছেন। বৈঠককে গুরুত্বপূর্ণ এবং সোজা সাপটা বলে উল্লেখ করেন আব্বাস আরাকচি। এক পোস্টে তিনি বলেছেন, বল এখন ইইউ বা ইউরোপীয় 3 দেশের কোর্টে। আমাদের জাতীয় স্বার্থ এবং অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় আমরা আগ্রহী, তবে তা কোনোভাবেই ভয়ভীতি এবং চাপের মুখে নয়, আব্বাস আরাকচি আরও বলেন। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT মেনে চলতে ইরান সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং IAEA-র সাথে পূর্ণ সহযোগিতা করে যাবে। এ বিষয়ে যে কোনো ধরনের মতবিরোধ সহযোগিতা ও সংলাপের মাধ্যমে নিরসন করা দরকার। আমরা সাহস এবং সদিচ্ছার সাথে এই আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে তাঁর দেশ কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, এটা প্রমাণিত সত্য। আজ তেহরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন। মোহাম্মদ ইসলামী আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির কাঠামোর ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা এই বিষয়ে আন্তরিক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দখলদার ইসরায়েলের গণহত্যার কারণে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ইরানের এই কর্মকর্তা। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো ধরনের প্রস্তাব পাশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম তার সংগঠনের যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী গর্বিত লড়াইয়ের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি বলেছেন, আপনারাই হচ্ছেন ইহুদিবাদী ইসরায়েলের অহংকারের ভিত্তিতে কাঁপন ধরানো গর্ব। গত শনিবার হিজবুল্লাহ যোদ্ধারা শেখ নাঈম কাসেমকে একটি চিঠি লিখেছিলেন। তার জবাবে গতকাল হিজবুল্লাহ মহাসচিব এই চিঠি লিখলেন। চিঠিতে তিনি আরও বলেছেন, আপনাদের প্রতিরোধের শক্তি আমাদের দৃঢ়তাকে শক্তিশালী করেছে এবং আমাদের শত্রুকে পরাজিত করে আমাদের বিজয় অর্জন করতে সাহায্য করছে। আলকুদস এবং অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে বলে হিজবুল্লাহ যোদ্ধাদের বিশ্বাসের প্রশংসা করেন শেখ নাঈম কাসেম। তিনি পবিত্র আলকুদস শহর এবং বাকি অধিকৃত অঞ্চল ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য নিজেদের সিসা ঠালা সংকল্পের কথা উল্লেখ করেন। কিভাবে হিজবুল্লাহ সদস্যরা মৃত্যুর গভীরে প্রবেশ করেও প্রতিরোধ অব্যাহত রেখেছে সে কথা তুলে ধরেন হিজবুল্লাহ নেতা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আরও ছয় সেনা নিহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী গতকাল এসব সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। দখলদার সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। ইসরায়েলের গণমাধ্যম বলছে, লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত ইসরায়েল যে বিপর্যয়ের মুখে পড়েছে তার মধ্যে গতকাল ছিল ইসরায়েলের জন্য অন্যতম রক্তক্ষয়ী দিন। নিহত ছয় সেনার মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার, বাকি পাঁচজন স্টাফ সার্জেন্ট ও সার্জেন্ট। এদের সবার বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। নিহত সেনারা সবাই ইসরায়েলের গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের সদস্য ছিল। এদিকে গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সূচনা করল। হিজবুল্লাহ জানিয়েছে, তারা ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। গতকাল বার্তা সংস্থা এপিকে একথা বলেন ড. ইউনুস। তিনি বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের ফাঁকে এপিকে সাক্ষাৎকার দেন তিনি। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারবেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার, জাতীয় সংসদ ও নির্বাচনী বিধিমালার কাঠামোর বিষয়ে দেশের দ্রুত ঐকমত্য দরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতি অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার ও ভারত সরকারকে বিষয়টি জানিয়েছে। তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময়ে ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে যে রাজনৈতিক বিবৃতি ও বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে ভারতকে অনুরোধ করা হয়েছে। তৌফিক হাসান বলেন, আমাদের দুদেশের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখাটা জরুরি। শেখ হাসিনাকে বিবৃতি প্রদানে বিরত থাকার বিষয়ে দিল্লির বক্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিন সংবিধান পড়েননি বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আজ মহারাষ্ট্রের নান্দারবারে এক জনসভায় রাহুল গান্ধী বলেন, লাল রঙের সংবিধানটি নিয়ে বিজেপির আপত্তি রয়েছে, আমাদের কাছে রঙটা কোনো বিষয় নয়, আমরা সংবিধান সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রায়বেরেলির সংসদ সদস্য রাহুল আরও বলেন, সংবিধানের ভেতরে কি লেখা আছে সে বিষয়ে তাঁর কোনো ধারণাই নেই। তাই তিনি বলেন যে বইটা সাদা, কিছু নেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন যে রাহুল গান্ধী লাল বই তুলে ধরেছেন তা ফাঁকা পাতা ছাড়া কিছু নয়। এর জবাবে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী এই বইটিকে ফাঁকা ভাবেন কারণ তিনি সেটি পড়ার প্রয়োজন বোধ করেন না। সংবিধানকে সম্মান না করার মনোভাব বিজেপির রাজনীতিতে বারবার প্রতিফলিত হয়েছে। রাহুল গান্ধীর দাবি, বিজেপি বারবার সংবিধানের বিরোধিতা করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দাবি করেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা ও রক্তক্ষয়ী বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট এরদোয়ান। সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপে বসেন তুর্কি নেতা। তিনি বলেন, তার নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে না। তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যতেও ধরে রাখবে। এরদোগানের উদ্ধৃতি দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলি কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছে তুরস্ক। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে গণহত্যার বিষয়ে জবাবদিহি করার জন্য এরদোয়ান তার ক্ষমতার ভেতরে থেকে সবকিছু করবেন বলেও জানান। ইসরায়েলে বিভিন্ন পশ্চিমা দেশ যে সমস্ত অস্ত্রে চালান পাঠাচ্ছে সে ব্যাপারেও তুর্কি প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন। তবে ইসরায়েলের সাথে তুরস্ক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেনি। গত মে মাসে গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে তুরস্ক ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। এছাড়া ইসরায়েলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানো হয়, কিন্তু তেল আবিবে তুরস্কের দূতাবাস এখনও চালু রয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন, তাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, ইয়েমেনিদের সংগ্রাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াইয়ে সামিল হবে। গাজায় গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমেই ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা। এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ-দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি আরও বলেন, যদি শত্রুরা মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তারা বেদনাদায়ক জবাব পাবে। আজ রাজধানী তেহরানে কমব্যাট সিকিউরিটি মহড়া উপলক্ষে আইআরজিসির সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় একথা বলেন জেনারেল সালামি। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি সমাজের কাছে এক বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন বাবুল আক্তারের পরিবেশনায়।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি গত এক বছর ধরে গাজা ও লেবাননে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছেন, তিনি ইরানি সমাজের কাছে বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য তাদেরকে পরোক্ষভাবে অনুরোধ জানিয়েছেন। নেতানিয়াহুর সম্প্রতি প্রকাশিত একটি ভিডিও বার্তায় পশ্চিমা মদতপুষ্ট দুই বছর আগের একটি প্রকল্প নারী জীবন স্বাধীনতার স্লোগানটিকে তিনি ইরানি জাতির কাছে আবার উপস্থাপন করেছেন। এ বার্তায় নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করেন যে নারী জীবন স্বাধীনতা স্লোগানটি পশ্চিমা গেসা ইরানি লোকদের উপর প্রভাব বিস্তার করতে পারবে এবং সেই সঙ্গে তিনি পরোক্ষভাবে ইরানের জনগণকে তাদের পথ পরিবর্তন করার আহ্বান জানান। পার্স্টোরের মতে, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স সহ কিছু পশ্চিমা দেশ এবং সেই সঙ্গে ইহুদবাদী শাসক গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে ইরানের চাপ প্রয়োগ ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে সমন্বিত চেষ্টা চালিয়েছে। অর্থনৈতিক ইস্যুতে ফোকাস করে এই দেশগুলো এমনভাবে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে যাতে অস্থিরতা সৃষ্টির জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করা যায়। মাথায় হিজাব না থাকায় 2022 সালের 22 সেপ্টেম্বর রাজধানী তেহরানে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হন মাহসা আমিনি নামের 22 বছরের এক তরুণী। গ্রেফতার করে হেফাজতে নিয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার 4 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসার। মাহসা আমিনির মৃত্যুর পর নারী জীবন স্বাধীনতা স্লোগান তুলে ইরান জুড়ে তাণ্ডব চালায় ইসলামী সরকার ও বিপ্লব বিরোধী একদল গোষ্ঠী। যাই হোক, পুলিশ হেফাজতে ইরানি মেয়ে মাহসা আমিনির মৃত্যু উল্লেখিত দেশগুলোর মিডিয়া এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ইরানে অস্থিরতা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার একটি সুযোগ হয়ে ওঠে। ব্যাপক প্রচারণা এবং পশ্চিমা মদতপুষ্ট মিডিয়া এবং ইহুদবাদী ইসরায়েলের নানা প্রচেষ্টা সত্ত্বেও বিক্ষোভ দ্রুত শেষ হয় এবং ইরান জুড়ে বিশৃঙ্খলা এবং অস্থিরতার বিরুদ্ধে ইরানের জনগণের বিশাল উপস্থিতি এই দাঙ্গার সুযোগকে বানচাল করতে সক্ষম হয়। ইরানের জনগণের কাছে নেতানিয়াহুর এই সাম্প্রতিক বার্তা ইরানিদের কাছে ব্যাপক উপহাসের বস্তুতে পরিণত হয়েছে এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে তারা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন। হুসেন ইব্রাহিমি নামের একজন ব্যবহারকারী লিখেছেন, এই নোংরা, খুনি, এ দুষ্ট রাক্ষস আজ রাতে নারী জীবন এবং স্বাধীনতা নিয়ে কথা বলেছে। শয়তান তার দুষ্ট হাত সবার সামনে প্রমাণ হিসেবে হাজির করেছে। তিনি নেতানিয়াহুর বার্তাকে ইরানের অস্থিরতা সৃষ্টিতে ইহুদিবাদী শাসকের ভূমিকার স্পষ্ট লক্ষণ বলে মনে করেন। অ্যাক্স সোশ্যাল নেটওয়ার্কের আরেক ইরানি ব্যবহারকারী মোস্তফাও ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের পরাজয়ের চিহ্ন এবং নেতানিয়াহুর মুখ থেকে মুখোশ অপসারণের চিহ্ন হিসেবে বিবেচনা করেছেন। 2022 সালে ইরানের দাঙ্গা নিয়ে তিনি লিখেন, নেতানিয়াহু অবশেষে তার মুখোশ খুলে ফেললেন এবং নারী জীবন ও স্বাধীনতা স্লোগান তুলে দাঙ্গা সৃষ্টিকারীদের পক্ষ নিয়েছেন। উত্তর ফ্রন্টে পরাজয় ও ধারাবাহিক ব্যর্থতার পর তিনি এখন জনপ্রিয় স্লোগানের আশ্রয় নিয়েছেন। অবশেষে নেতানিয়াহুর বার্তার প্রতি ইরানি সমাজ এবং বিশ্লেষকদের প্রতিক্রিয়া বেশিরভাগই এই বিষয়টির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল যে ইহুদিবাদী এবং কিছু পশ্চিমা সরকার দাঙ্গা ভিত্তিক আন্দোলন, নারী জীবন স্বাধীনতা এর স্লোগান তুলে এই সামাজিক দাবিগুলোকে অপব্যবহার করার চেষ্টা করেছে। বিশেষ করে ইরানে তাদের হীন রাজনৈতিক এবং নিরাপত্তা লক্ষ্যগুলোকে এগিয়ে নেওয়ার জন্য পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিতে জেট প্রজন্মকে আকৃষ্ট করতে এই স্লোগানকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবিচ্ছেদ্য অধিকার নিয়ে আলোচনায় প্রস্তুত তেহরান, তবে চাপের মুখে নয়, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হিজবুল্লাহর সাথে ভয়াবহ বন্দুকযুদ্ধে ইসরায়েলের 6 সেনা নিহত, প্রথমবারের মতো দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার। বাংলাদেশের সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে, ফরাসি বার্তা সংস্থাকে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এবং নরেন্দ্র মোদীর কাছে সংবিধান সাদা খাতা, তিনি কখনো পড়েননি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কটাক্ষ। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ ও বাস্তবতা শীর্ষক ধারাবাহিকের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
শুরুতেই আপনাদের জানাচ্ছি সালাম ও অশেষ শুভকামনা। আমি আপনাদের যে সালামটি জানালাম সেটি কিন্তু একেবারেই ভার্চুয়াল নয়, যদিও আপনাদের অনেকেই ভার্চুয়াল মাধ্যমে আমার কণ্ঠ শুনছেন। আপনি পার্স্ট today.ir.bn অ্যাড্রেসে ঢুকে এই অনুষ্ঠানের সবগুলো পর্ব শুনতে পাবেন। এটি আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ভার্চুয়াল উপহার।
তবে আমাদের মতে এই সালাম সত্যিকারের সালাম নাকি ভার্চুয়াল সালাম, তাতে তেমন কিছু যায় আসে না। আমরা আপনাদেরকে একটি ইরানি সালাম জানাতে চাই। আপনি যেখানেই থাকেন না কেন, এই সালাম আপনার মধ্যে একটি ইতিবাচক শক্তি যোগাবেই।
শুরুতেই আমরা বলেছিলাম আজ আমরা আপনাদের সামনে চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি, কিন্তু আসলে আমরা কোথায় বসে আছি? আচ্ছা, রেডিওর একটি অনুষ্ঠানের জন্য আমরা কোথায় বসে আছি এটি বলা কি সমীচীন? কোথায় প্রশ্নটি করলে তার উত্তরে একটি স্থানের নাম বলতে হয় যার বাহ্যিক অস্তিত্ব রয়েছে, কিন্তু ভার্চুয়াল জগতে স্থান বলতে আমরা আগে যা বুঝতাম সে অর্থটি অনেকাংশে লোপ পেয়েছে। মৌলিকভাবে ভার্চুয়াল জগৎ বাহ্যিক অস্তিত্ব বা কাঠামো বলে কিছু নেই। বাস্তব জগতে আমাদের যেমন স্থান সংকুলানের প্রশ্ন থাকে, ভার্চুয়াল জগতে তেমন কোনো ব্যাপার নেই। এখানে কাছে বা দূরে বলতে কোনো জিনিস নেই। আমরা একটি অনলাইন মিটিংয়ের কথা কল্পনা করতে পারি। এই মিটিংয়ে অংশগ্রহণকারী ব্যক্তিরা বাস্তব জগতে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করে থাকতে পারেন, কিন্তু ভার্চুয়াল জগতে তারা পাশাপাশি সমান অবস্থানে থেকে কথা বলছেন।
বাস্তব জগতে আমাদেরকে কোনো না কোনো স্থানে অবস্থান করতে হয়। আমাদেরকে যদি কোনো কাজ করতে হয় তাহলে বাইরে বেরোতে হয়। যেমন কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে হয় এবং গবেষণা করার জন্য লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু প্রযুক্তি আমাদের স্থানের এই সীমারেখা তুলে ফেলেছে এবং বাস্তব জগতের সমান্তরালে আমাদের জন্য আরেকটি জগৎ তৈরি করেছে যেটি কোনো স্থানের সীমারেখায় সীমাবদ্ধ নয়। ভার্চুয়াল জগতের এই স্থানহীনতা ভৌগোলিক সীমারেখাকে অর্থহীন করে তুলেছে। যেমন বিশ্বের অন্য প্রান্তে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য এখন আর পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না। সামান্যতম অর্থ খরচ ছাড়াই আপনি ঘরে বসেই ওই সম্মেলনে অংশগ্রহণ করতে পারছেন।
অতীতে যদি আমরা বিশ্বের নামি দামি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইতাম তাহলে আমাদেরকে অনেক অর্থ খরচ করতে হতো, বিদেশ সফরের ঝক্কি ঝামেলা ছিল। এখন আর এসব কিছুর প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই অধ্যয়ন করতে পারেন বিশ্বের সব নাম করা বিশ্ববিদ্যালয়ে। একইভাবে আপনার মনে বিশ্বের নামি দামি ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার ইচ্ছা জাগতে পারে। আপনার ইচ্ছা করতে পারে ইরানের ইস্পাহান, শিরাজ, মাশহাদ অথবা তাবরিজ ঘুরে দেখার ও সেসব শহরের দর্শনীয় স্থানগুলো উপভোগ করার। এসব উপভোগ করার জন্য অতীতে সশরীরে সফর করার কোনো বিকল্প ছিল না, কিন্তু এখন আপনি আপনার স্থান ছেড়ে না উঠেই এসব দর্শনীয় স্থান সহ বিশ্বের যে কোনো স্থান ভ্রমণ করে দেখতে পারেন।
স্থানহীন ভার্চুয়াল জগতের যেসব সুবিধার কথা এতক্ষণ শুনলেন তার পাশাপাশি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। এর প্রধান নেতিবাচক দিক হচ্ছে আমরা বাস্তব স্থানে উপস্থিত হওয়ার ফলে আমাদের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হতো সেটি এখন আর হচ্ছে না। সশরীরে ইস্পাহানে গিয়ে সেখানকার ঐতিহাসিক জয়ান্দে নদীর তীরে পায়চারি করে যে আনন্দ পাওয়া যেত তা কখনোই ভার্চুয়াল জগতে পাওয়া যাবে না। অতীতে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে দেখতে হলে হয় আমাদেরকে তাদের কাছে যেতে হতো কিংবা তাদেরকে আমাদের কাছে আসতে হতো। সাক্ষাতে পরস্পরের দিকে হাত বাড়িয়ে দিতাম কিংবা বুকে জড়িয়ে ধরতাম, কিন্তু এখন আমরা পরস্পরকে স্টিকার বা ইমোজি পাঠিয়ে দায়িত্ব শেষ করি। এই দুই জগতের মধ্যে আবেগ অনুভূতির ব্যবধান তুলনা করা সম্ভব নয়। আমরা হয়তো ধীরে ধীরে ভার্চুয়াল জগতের এই যোগাযোগে অভ্যস্ত হয়ে পড়ছি, কিন্তু আমাদেরকে এই দুই জগতের পার্থক্যের জায়গাটি কখনো ভুলে গেলে চলবে না। ভার্চুয়াল জগৎ কখনোই বাস্তব জগতের বিকল্প হতে পারে না।
অতীতে কর্মব্যস্ত দিন শেষে বাবা যখন ঘরে প্রবেশ করতেন তখন বাইরের জগতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যেত বলে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতেন। মা ঘুম থেকে উঠে ঘরের দৈনন্দিন কার্যকলাপে নিজেকে মগ্ন করে ফেলতেন, কিন্তু এখন ভার্চুয়াল জগৎ এই পরিবেশকে তছনছ করে দিয়েছে। বাবা এখন ঘরে প্রবেশ করছেন ঠিকই, সেই সঙ্গে তার মোবাইল ফোনে হাজারো হাজারো কাজও তার সঙ্গে ঘরে প্রবেশ করছে। পরিবারের সদস্যদের সঙ্গে অনেক সময় কুশল বিনিময়েরও সময় তিনি পাচ্ছেন না। এখন মা যখন ঘুম থেকে জেগে উঠছেন, তখন তার ভার্চুয়াল বান্ধবীরাও একে একে জাগ্রত হচ্ছেন। ছেলেমেয়েরাও স্কুল শেষে তাদের সকল বন্ধু বান্ধবকে সঙ্গে করে ঘরে প্রবেশ করছেন। প্রত্যেকে তার নিজস্ব ভার্চুয়াল জগতে মশগুল হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা ও অন্তরঙ্গ সম্পর্কের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।
বাস্তব জগতে ভালো ও মন্দের পার্থক্যটা সুস্পষ্ট ও অর্থবহ। মসজিদের মতো পবিত্র স্থান যেমন সবার কাছে সম্মানিত, তেমনি অনৈতিক স্থানগুলো মানুষের কাছে চরম ঘৃণার পাত্র হিসেবে পরিগণিত। বাস্তব জগতে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কোথায় যাব আর কোথায় যাব না। ভালো স্থানে যেতে হলে যেমন কষ্ট করে শরীরকে বহন করে নিয়ে যেতে হয়, তেমনি খারাপ স্থানে যেতে না চাইলে আমাদেরকে কেউ নিতে পারে না। কিন্তু ভার্চুয়াল জগতে এই ভালো ও মন্দ স্থানগুলোর দূরত্ব এখন মাউসের একটিমাত্র ক্লিকে এসে ঠেকেছে। কখনো কখনো আমরা ভার্চুয়াল জগতে নিজেদের অজান্তেই এমন কোনো স্থানে প্রবেশ করছি যেখানে প্রবেশ করা আমাদের আদৌ উচিত নয়, এবং বাস্তব জগতে হয়তো কখনো সেখানে প্রবেশ করার কথা কল্পনাও করতাম না।
সবশেষে বলতে চাই, ভার্চুয়াল জগতের ইতিবাচক দিকগুলোকে যেমন আমাদের ব্যবহার করতে হবে, তেমনি এর নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলারও কোনো বিকল্প নেই। এই জগতের নেতিবাচক দিকগুলোর পাশ কাটিয়ে যাওয়া যায় সেজন্য ব্যাপক গবেষণা হচ্ছে। অনেক দিক নির্দেশনা ভার্চুয়াল জগতেই পাওয়া যাচ্ছে, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। এই প্রত্যাশে আজকের মতো এখানেই গুটিয়ে নিচ্ছি ভার্চুয়াল জগৎ ও বাস্তবতার আজকের আসর। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
নওমুসলিমদের আত্মকথা। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। নওমুসলিমদের আত্মকথা নিয়ে আয়োজিত এ আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, নীল আকাশ জুড়ে যতই মেঘ করুক না কেন, যতই ঢাকা পড়ে যাক সূর্য, ওই মেঘের আড়ালে প্রকৃতি কিন্তু ঠিকই পায় সূর্যের আলো, পৃথিবীও থাকে সে আলোয় আলোকিত। ইসলাম নামক সূর্যের উপর শত্রুরা যতই মেঘের আড়াল দিক না কেন, ইসলামের আলো তাতে বাধাগ্রস্ত হয় না। সত্য ও মুক্তিকামী মানুষের মনে ইসলামের নূর ঠিকই আলো ফেলছে। এটা ইসলামের ঐশী গ্রন্থ আল কোরআনেরই এক চিরন্তন মুজেজা। কোরআনের আবেদনেই মুগ্ধ হয়ে ইসলামে দীক্ষিত হয়েছেন বহু সৌভাগ্যবান। আজও আমরা তেমনি এক সৌভাগ্যবানকে নিয়ে কথা বলব, আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
মানব সমাজের জন্য কোরআনের গুরুত্বপূর্ণ ভূমিকা এজন্যে যে এই কোরআনের বিশ্বজনীনতা রয়েছে। এখানে লক্ষণীয় দিকটি হচ্ছে, কোরআনের বার্তা বা বক্তব্যগুলো কিন্তু কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং বিশ্বের সকল মানুষের জন্য। কোরআনের ন্যায় বিচার, বিশ্বশান্তি, মানবিকতা, নৈতিকতা, জুলুমের অবসান, সর্বপ্রকার অন্যায় অপবিত্রতার মূলোৎপাটন করা ইত্যাদি বিষয়ে যেসব আদেশ নিষেধ রয়েছে সেগুলোও সার্বজনীন। এটাও কোরআনের বিশ্বজনীনতার আরেকটি উদাহরণ। আর এ বিষয়গুলো সকল ঐশী গ্রন্থেই সমানভাবে বিরাজমান। এক আল্লাহর প্রতি কোরআনের আহ্বানও মানুষের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কেননা কোরআন কোনো ধরনের স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেয়নি, বরং অভিন্নতাকে স্বাগত জানিয়েছে। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে এসেছে,
বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তাঁর সাথে কোনো শরীক সাব্যস্ত করব না, এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাব না। তারপর যদি তারা স্বীকার না করে, তাহলে বলে দাও যে সাক্ষী থাকো, আমরা তো অনুগত, অর্থাৎ মুসলমান। বর্তমানে পশ্চিমা বিশ্বে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচারণা সত্ত্বেও কোরআন নিয়ে যারা গবেষণা করেন তাদের ইসলাম গ্রহণ করার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। সেই রেনেসাঁসের কাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত ঐশী এ গ্রন্থটির উপর পশ্চিমা বহু লেখক ও মনীষীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। জার্মানির বিখ্যাত কবি ও দার্শনিক গ্যেটে কোরআনের মর্যাদা সম্পর্কে লিখেছেন,
আমরা যদিও সবসময় কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখি এবং যে মুহূর্তেই মুখ ফেরাই না কেন, এই গ্রন্থ অতি দ্রুত তার প্রতি আমাদেরকে আকৃষ্ট করে বিস্মিত করে দেয়। এমনকি শেষ পর্যন্ত কোরআন আমাদেরকে বাধ্য করে তার প্রতি বিনয় এবং শ্রদ্ধাবনত মস্তক নুয়ে দিতে। কোরআনের নিয়ম পদ্ধতি, এর সুসমন্বয় ও সুসঙ্গতি এবং কোরআনের লক্ষ্য উদ্দেশ্য অতি উচ্চ মার্গের এবং চিরন্তন। এদিক থেকে বিচার করলে কোরআনের শক্তিশালী প্রভাব সর্বকালীন। ফরাসি বিখ্যাত দার্শনিক প্রফেসর হেনরি করবিন কোরআনের সবচেয়ে বড় গুণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন জ্ঞানচর্চার প্রতি এর উদার আহ্বান ও আমন্ত্রণকে। তার ভাষায়, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা যদি ভ্রান্ত বা অলীক কল্পনা হতো, কিংবা তার ওহি যদি ঐশী ওহি না হতো, তাহলে সে অবশ্যই মানব জাতিকে জ্ঞানের দিকে আহ্বান জানাতে সাহস করত না। সমগ্র মানব জাতির মধ্য থেকে কেউই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মতো চিন্তাধারার কোন রীতি পদ্ধতিকেই মানুষকে জ্ঞানচর্চার দিকে আমন্ত্রণ জানায়নি। কোরআনে অসংখ্য আয়াতে 950 বার জ্ঞানচর্চা করা, চিন্তাভাবনা করা, বিবেক বুদ্ধিকে কাজে লাগানোর কথা বলা হয়েছে।
জেইনাব টেইলর একজন নমুসলিম, তিনি ইসলাম ধর্মের মর্যাদার কাছে শ্রদ্ধা বনত মস্তকে বিনয় প্রকাশ করেন এবং এ দিনের শিক্ষাগুলো থেকে বিভিন্নভাবে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। জেইনাব টেইলর 2008 সালে ফাতেমা পরিচিতি শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য ইরানে এসেছিলেন। তখন তিনি বলেছিলেন কিভাবে তিনি মুসলমান হন। তাঁর ভাষায়, আমি এখান থেকে একেবারে ভিন্ন রকমের একটি ভূখণ্ড অস্ট্রেলিয়া থেকে ইরানে এসেছি। ওখানে মুসলমানদেরকে আঙ্গুলে গণনা করা যায়। আমি আগে খ্রিস্টান ছিলাম। আমার এক বন্ধু আল্লাহরই অশেষ অনুগ্রহে আমাকে ইসলামী বই পুস্তকের সাথে পরিচয় করান। ওই বইগুলো আমার জন্য ছিল ভীষণ আকর্ষণীয়। অবশ্য ওগুলোর মাঝে সবচেয়ে আকর্ষণীয় গ্রন্থটি ছিল আল কোরআন।
জেইনাব টেইলর আরও বলেন, তখন মুসলমান হয়নি, তবে কোরআন পড়েছি। কোরআন পড়ার ফলে যে অনুভূতি আমার হয়েছিল তাতে বোঝা যাচ্ছিল যে এই গ্রন্থটি পার্থিব জগতের নয়, ঐশী গ্রন্থ। নৈতিকতা এবং একত্ববাদ তথা তৌহিদের দিক নির্দেশনা পাবার জন্য আমার সর্বোত্তম গাইড ছিল আল কোরআন। কোরআনের যেসব মূল নীতি, সেসব বিধিবিধান সবই বর্তমান বিশ্বের সাথে সঙ্গতিপূর্ণ এবং সর্বযুগেই অনুসরণযোগ্য। আমার দৃষ্টিতে বিশ্বস্রষ্টার সাথে মানুষের সবসময় সরাসরি যোগাযোগের প্রয়োজন রয়েছে। আমি নিজেও সবসময় আমার ভেতরে এ বিষয়টি উপলব্ধি করতাম। যদিও এই সম্পর্কের বিষয়টি আল্লাহর কাছে মোনাজাত দোয়ার মাধ্যমে বা মনের ভেতরকার সকল কথা প্রকাশ করার মধ্য দিয়ে অর্জন করা যেত, তবুও স্বয়ং আল্লাহর কথা অর্থাৎ কোরআনের আয়াতগুলো ছিল অনেক বেশি প্রশান্তিদায়ক। আমি কোরআন প্রথমে ইংরেজিতে এবং পরে আরবিতে শিখেছি। তারপর হজরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি। এভাবে ধীরে ধীরে ক্রমে আমি ইসলামকে চিনেছি।
মিসেস টেইলর তার বর্তমান অবস্থা সম্পর্কে বলেন, আমি এখন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থাশীল। আমার সকল অস্তিত্ব দিয়ে আল্লাহর উপর ইমান বা বিশ্বাস রাখি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পৃথিবীতে যদি হেদায়েতের কোনো বাতি থাকে তা হল ইসলাম। বিশ্বব্যাপী নওমুসলিমগণ ইসলাম গ্রহণ করার পর বহু রকম সমস্যা ও বাধা প্রতিবন্ধকতার সম্মুখীন হন, কিন্তু আল্লাহর প্রতি ইমানের মিষ্টি স্বাদ তাদের সামনে চলার পথকে মসৃণ করে দেয়। টেইলরও মুসলমান হবার পর অস্ট্রেলিয়ায় তার সামনে যেসব প্রতিবন্ধকতা এসেছিল সেগুলো বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমি ছিলাম আমার এলাকায় সর্বপ্রথম হিজাবধারী নারী। মুসলমান হবার পর আমার পরিবারের লোকজন, আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাথেও আমার সম্পর্ক দুরূহ হয়ে গিয়েছিল। অবশ্য এটা এক ধরনের জেহাদ। বেশিরভাগ লোকে আমার পোশাক পরিচ্ছদ দেখে মর্মাহত হতো, অনেকে আমাকে এড়িয়ে চলত। এইসব বিরূপ পরিস্থিতির মাঝেও আমার যে মানসিক প্রশান্তি ছিল তা তাদের ছিল না। আমার সেই প্রশান্তির উৎস ছিল কোরআন ও ইসলাম। আমি এমন একজনের সাথে সম্পৃক্ত যার কাছ থেকে ওরা বঞ্চিত। আমার আল্লাহ আছেন।
সবশেষে কোরআনের দেওয়া একটি সুসংবাদ শুনিয়ে পরিসমাপ্তি টানব আজকের আসরের। সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ইমান এনেছ এবং সৎ কাজ করেছ আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক বিশেষ আলোচনার এ সপ্তাহের আসর থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। গত কয়েক পর্বের আলোচনায় আমরা ইরানিদের ইসলাম ধর্মগ্রহণ পরবর্তী যুগে ইরানি সংস্কৃতির প্রভাব এবং এ অঞ্চলে তুর্কি শাসন প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করেছি। আমরা দেখেছি যে তুর্কি শাসকরা ইরানি সম্রাটদের মতোই আচরণ করতেন, এমনকি তারা তুর্কি হওয়া সত্ত্বেও নিজেদের ইরানি বলেই পরিচয় দিতেন। সেলজুক তুর্কম্যান মুসলমানরা প্রথম দিকে তাদের পশুর জন্য খাদ্যের অভাব দূর করতে এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত পাহারা দেওয়ার জন্য ইরানে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা নানাভাবে শক্তি সঞ্চয় করে ও প্রভাব খাটিয়ে খাওয়ারিজম ও ট্রান্স অক্সিয়ানা অঞ্চল সহ তৎকালীন বিশাল ইরানি সাম্রাজ্যের ক্ষমতা দখল করে।
গজনবীদের শাসনামলের শেষের দিক পর্যন্ত খলিফা ও ইরানি শাসকদের দরবারে উচ্চতর রাজনৈতিক এবং সামরিক পদে আসীন ছিলেন তুর্কি দাসরা। তুর্কি গজনবীদের দুর্বলতার সুযোগে তুর্কি সালজুকরা শক্তিশালী হতে থাকে এবং এরপর তারা খাওয়ারিজম ও ট্রান্স অক্সিয়ানা অঞ্চলে বারবার হামলা চালিয়ে এ অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। অবশেষে তারা গজনবীদের পরাজিত করে বিশাল বিস্তৃত ইরান অঞ্চলের শাসকে পরিণত হয়।
সেলজুক তুর্কম্যানরা ক্ষমতা গ্রহণের পরও মন্ত্রী ও গভর্নর সহ দেশের বেশিরভাগ উঁচু পদে ইরানিদের নিয়োগ বহাল রাখে। সেলজুকরা তাদের নিজস্ব গোত্রগুলোকে ইরানের সমৃদ্ধ অঞ্চলে লুটপাট চালানো থেকেও বিরত রাখে। এই গোত্রগুলোর লোকদেরকে একই অঞ্চলে থাকতেও বাধা দেয় সেলজুকরা, কিন্তু তাদের অনেকেই শহর ও গ্রামে বসবাসের মতো সামাজিক জীবনে অভ্যস্ত হতে পারেনি। তাই এরা যাতে ইরান অঞ্চলে কোনো অঘটন না ঘটায় সেজন্য সেলজুক শাসকরা এশিয়া মাইনর ও বাইজেন্টাইন অঞ্চলের অমুসলিমদের সঙ্গে জিহাদের কাজে এদেরকে ব্যস্ত রাখেন। আর এই জিহাদের কার্যক্রম ট্রান্স অক্সিয়ানের সীমানা ও এশিয়া মাইনরের সীমানার বাইরে ভারতের দিকেও ছড়িয়ে পড়ে, কারণ পশ্চিম এশিয়া অঞ্চল, এশিয়া মাইনর ও ট্রান্স অক্সিয়ানের বেশিরভাগ তুর্কি জাতিগুলো ততদিনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে পড়েছিল।
সেলজুক তুর্কম্যানরা ধীরে ধীরে বাইজান্টাইন সাম্রাজ্যের বেশিরভাগ অঞ্চলই দখল করতে সক্ষম হয়েছিল। ফলে বাইজান্টাইন সাম্রাজ্য কেবল কনস্টান্টিনোপল তথা বর্তমান যুগের ইস্তাম্বুল ও তার আশেপাশের কিছু অঞ্চলে সীমিত হয়ে পড়ে। তুর্কম্যানরা সেলজুক ও খাওয়ারিজমের শাসকদের পতনের পরও এশিয়া মাইনর অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এই তুর্কম্যানরা নিজেদেরকে তুরস্কের রুম অঞ্চলের রুমি সেলজুক বলে উল্লেখ করত। ওসমানি বা অটোম্যান তুর্কিদের শাসনের আগ পর্যন্ত তারা তাদের এই স্বাধীন রাষ্ট্রকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। রুমি সেলজুকরাও ইরানের সেলজুকদের মতোই ইরানি সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়েছিল। তাদের দরবারি ভাষাও ছিল ফার্সি, এমনকি তাদের সম্রাটরাও ফার্সি নাম বেছে নিয়েছিলেন নিজেদের জন্য। যেমন তাদের একজন সম্রাটের নাম ছিল আলাউদ্দিন কায়কোবাদ।
হিজরি পঞ্চম শতকের পর থেকে ইরানি রাজ্য ও রাষ্ট্রগুলো একের পর এক বিলুপ্ত হতে থাকে। সেই থেকে আধুনিক যুগের শাহের শাসনামল পর্যন্ত ইরানে সবসময় সামরিক কর্তৃত্ব ছিল তুর্কি সুলতানদের হাতে। ইরানিরা তুর্কিদের হাতে তরবারি দিয়ে নিজেদের হাতে তখনও কলম ধরে রাখে। এভাবে সেলজুকদের পর থেকে বিশ্বের সভ্য অঞ্চলে তথা ভারত থেকে শুরু করে এশিয়া মাইনর পর্যন্ত অঞ্চল শাসন করেছে তুর্কিরা। প্রায় 1000 বছর পর্যন্ত টিকেছিল তাদের শাসন, কিন্তু এ সময়ও তাদের রাষ্ট্রের সব অঞ্চলেই প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উঁচু পদগুলোতে আসীন ছিল ইরানিরাই। যদিও সেলজুকদের পর ইসলামী ইরানি সাম্রাজ্যের মতো বিশাল কোনো সাম্রাজ্য আর কখনো গড়ে ওঠেনি, কিন্তু তা সত্ত্বেও তুর্কি শাসনাধীন যেসব ছোট ছোট সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সব সাম্রাজ্যের তুর্কি শাসকরাও ইরানি সংস্কৃতি ও ফার্সি ভাষাকেই গ্রহণ করেছিলেন। দৃষ্টান্ত হিসেবে মিশরের মামালিক সাম্রাজ্য, ইরান অঞ্চলে ইলখানদের সাম্রাজ্য, ভারতে মোগলদের সাম্রাজ্য ও তুরস্কে রুমি সেলজুকদের সাম্রাজ্যের কথা উল্লেখ করা যায়। সে সময় ফার্সি ভাষা ও সংস্কৃতি আফ্রিকা ও ইউরোপ এবং চীনের গভীর অঞ্চল ছাড়া প্রায় সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছিল।
তুর্কি সেলজুকরা ফার্সি ভাষা ও সংস্কৃতির প্রসারে এতদূর এগিয়ে গিয়েছিল যে তারা ইরানের সিংহ ও সূর্যকে তাদের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছিল। ইরানি সংস্কৃতি ও ভাষার ইতিহাসে এই প্রথমবারের মতো ফার্সি ভাষা ভারত থেকে শুরু করে এশিয়া মাইনর পর্যন্ত বিশাল অঞ্চলে রাষ্ট্রীয় বা দরবারি ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে রূপান্তরিত হয়েছিল। তুর্কি শাসনের এই যুগেই ফার্সি ভাষা ও সংস্কৃতির এই গভীর প্রভাব ও বিস্তৃতি দেখা গেছে, যা অতীতে আর কখনো দেখা যায়নি। এমনকি সাসানি ও হাখামানিশীয় সাম্রাজ্যের যুগেও প্রাচীন ফার্সি ভাষা এতটা ছড়ায়নি। এতে বোঝা গেল যে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়াও সংস্কৃতির প্রভাব ছড়িয়ে দেওয়া যায়। বিশ্বের যেসব অঞ্চলে জ্ঞান বিজ্ঞান বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় ঘটানো সম্ভব সেই সব অঞ্চলেই ইরানি ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়ে। হিজরি অষ্টম শতকের পর্যটক ইবনে বতুতা যেসব শহরে সফর করেছিলেন সেই সব শহরেরই গুরুত্বপূর্ণ পদ ও সাংস্কৃতিক আসনগুলো ছিল ইরানিদের দখলে। ইবনে বতুতার সফরের পরিধি ছিল মার্কো পোলোর সফরের চেয়েও অনেক বেশি বিস্তৃত।
খ্রিস্টীয় চতুর্দশ শতকের পর্যটক ইবনে বতুতার সফরনামা পড়লে দেখা যায় তিনি যেই সব গুরুত্বপূর্ণ শহরে গেছেন সেখানেই বিখ্যাত ইরানি ব্যবসায়ী, ফকিহ, আলেম, সুফি, শিক্ষক, নাবিক, রাজনীতিবিদ ও আরেফের উপস্থিতি দেখা গেছে। তাদের নামের প্রথম অংশে ইরানি পরিচিতি না থাকলেও নামের শেষ অংশে ইস্পাহানি, সামরকান্দি, খাওয়ারেজমি, তাবারেস্তানি বা খোরাসানি থেকে ইরানি পরিচিতি ঠিকই ফুটে ওঠে। ইরানিরা খ্রিস্টীয় সপ্তম থেকে সপ্তদশ শতক পর্যন্ত কেনিয়া, আবিসিনিয়া, মধ্য আফ্রিকা ও তানজানিয়ার মতো আফ্রিকান দেশগুলোতে উপস্থিত থেকে ইরানি সংস্কৃতি ছড়িয়ে দিয়ে এমন কিছু শহরের কথা জানা যায় যেসব শহর এখন থেকে ৩০০ বছর আগেও ইরানিদের প্রধান কেন্দ্র হিসেবে খ্যাত ছিল।
মঙ্গোলরাই ছিল প্রথম অ-ইরানি জাতি যারা ইরান অঞ্চলে হামলা চালিয়েছিল কেবল লুটপাট ও ইরানি সভ্যতার সংস্কৃতিকে ধ্বংসের জন্য। মঙ্গোলরা প্রথম দফায় ইরানে ব্যাপক হামলা, গণহত্যা ও লুটপাটের পর মঙ্গোলিয়ায় ফিরে যায়। এর আগের আগ্রাসী জাতিগুলো ইরানে থেকে যাওয়া বা স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হামলা চালিয়েছিল। এইসব জাতি ইরান জয়ের কিছুকাল পরই ইরানি সংস্কৃতি ও সভ্যতা গ্রহণ করত। এ বিষয়ে আমরা আলোকপাত করব আগামী পর্বের আলোচনায়। আশা করছি তখনও আমাদের সাথেই থাকবেন।